বাবা হলেন প্রিয় নবীর সিপাহি, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান সম্মানিত সাহাবা ও আহলে বাইতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতন আজকে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, এরপরে হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনার আমরা চেষ্টা করব দর্শক শ্রোতা। আর অন্যান্য দিনের মতো আজকেও একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, যেহেতু মহরম মাস আমাদের মাঝে, আর এই মাসের ফজিলত এবং বরকত এবং এই মাসে ঘটে যাওয়া কিছু কথাও আমরা এই অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসুন দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم।
কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম দর্শক শ্রোতা। বিষয় কি রেখেছি আজকের অনুষ্ঠানে তা একটু পরে শুনব আমরা। অনুষ্ঠানে আমরা হামদে বারি তালা শ্রবণ করি আমাদের সোহেব ভাই থেকে। এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ সরতা কদম হনি সুলতান জমন ফুল লব ফুল দহন ফুল জকন ফুল বদন ফুল জো মিল যায় মেরে গুল কা পসিনা তো মাঙ্গে না কভি তেরে না ফির চাহে দুলহন ফুল। আর ক্যা বাত রজা উস চমনিস্তান করম কি জহরা হে কলি জিসমে হসন আর হুসেন ফুল পরি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله 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 দেখতে চাই হৃদয় তুমি সুবহানহু দেখতে চাই হৃদয় তুমি সুবহানহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলি রে ভুলব না খোদা তুমি কভু ভুলি রে ভুলব না খোদা তুমি কভু মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অসিদার জল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে, শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানহু। সারা পৃথিবী চাই তোমায় পেতে, শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানহু। তুমি পোতা পবিত্র অনন্ত অসীম, তুমি পোতা পবিত্র অনন্ত অসীম, হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহু। পক্ষী কোল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। পক্ষী কোল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। কে বলে খোদা কে সুবহানহু, কে বলে খোদা কে সুবহানহু, আর সবাই বলে আর সবাই বলে লা শরীকা লাহু আল্লাহু 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 আল্লাহু।
লা মাশাআল্লাহ। আমরা আল্লাহ তাবারক ও তাআলার হামদ জিকির অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ তাআলার জিকির করার সেই সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের বিষয় যেহেতু ধারাবাহিকভাবে আমরা একের পর এক বাপু আলোচনা করছি, সাহাবায়ে কেরামের মর্যাদা, এরপর আহলে বাইতের মর্যাদা, এরপরে খাতুনে জান্নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরই ধারাবাহিকতায় আজকের বিষয় আমরা রেখেছি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এনার জন্ম শরীফ নিয়ে কিছু আলোচনা, এনার ইবাদত রিয়াজত ইশকে রসুল খৌফে খোদা উম্মতের প্রতি ভালোবাসা একাগ্রতা, এরপরে যা আছে তার গুণগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু তুলে ধরার চেষ্টা করি, যাতে করে ইসলাম প্রেমিক আমরা যারা আছি, নবী প্রেমিক আমরা যারা আছি, আহলে বায়ত প্রেমিক যারা আছি, এরপরে সাহাবায়ে কেরাম প্রেমিক যারা আছি, আমাদের মধ্যেও যেন তাদের কিছু গুণ এবং তাদের কিছু আখলাক মোবারকা থেকে যেন কিছু আমরাও গ্রহণ করতে পারি, কিছু আমরা অর্জন করতে পারি। কিছু মাদানী ফুল আমরা বাপু থেকে শ্রবণ করি, এরপরে দর্শক সেগমেন্ট যে রয়েছে মাদানী চ্যানেলে তাও দেখবো, কালামও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি বাপু,
খুবই মহান ব্যক্তিত্ব।
জি,
আর এই মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার মতো জবান হওয়া উচিত, আমাদের হয়তো নাই এরকম জবান, তারপরেও আল্লাহ তাআলা যে তৌফিক দেয়।
জি জি,
যাতে এই মহান ব্যক্তিত্বদের সাদাকা আমাদের নসিব হয়ে যায়।
আমিন।
নিঃসন্দেহে আহলে বায়ত এ আথারদের অন্তর্ভুক্ত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ নকল হয়েছে, দ্বিতীয় খণ্ড 547 পৃষ্ঠার মধ্যে। সেদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ, চেহারার সাথে এত মিল, শরীরের গঠনের সাথে এত মিল আর কারো ছিল না, খুবই সাদৃশ্য ছিল। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার অনেক শান ও মান বর্ণিত রয়েছে, বিশেষ করে ওনার যে জন্ম শরীফ এবং নাম উপাধি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ততা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এবং তার সান্নিধ্যে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া,
জি জি,
এর সৌভাগ্য অর্জন করেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আলী মাকাম সাইয়েদুনা ইমাম আবু মুহাম্মদ হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর জন্ম হয়েছিল 15ই রমজান, রমজান শরীফে 15 তারিখ তৃতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর এই থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পৃক্ততা, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সাহাবাই কেরাম আলাইহিম রেদওয়ানগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দিয়েছেন। এখানে একটু তফাত, যেহেতু তার বাগানের ফুল নাম রাখা থেকে শুরু করে, কোলে নেয়া থেকে শুরু করে, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকের উপর চড়া, পিঠ মুবারকের উপর চড়া, নামাজ রত অবস্থাতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিজদার জায়গায় ই করা, মানে ছোট অবস্থায় যেগুলো ই হচ্ছে না, আমি এক জায়গায় সফরে ছিলাম, তো তখন এক ব্যক্তি বললেন আজকের একটা সুন্নাত আদায় হয়েছে। কি সুন্নাত বললেন? যে আমার নাতি আজকের আমার কাঁদে উঠছে। আচ্ছা, তারও তো ইশক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা স্মরণ করে আপনার ই হয়েছে। এখান থেকে অনেকগুলো দিক বিবেচিত হয়। যখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে তশরিফ আনতেন, কখনও কখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন, সাহাবাই কেরামদের সাথে নিয়ে দারস দিতেন, তাদেরকে শিখাতেন, তো তখনও এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য জায়গা বানাতেন, তাকে কাছে আনতেন, মহাব্বত এরকম না যে ছোট মানুষ, যারা একটু আপনার ই হয় বড় হয় আস্তে আস্তে করে, তখন তার চঞ্চলতা ভিতরে থাকে, একটু এদিকে বসতে চায়, একটু এদিকে বসতে চায়, এই জিনিসগুলো মেনটেন করা এবং সাহাবাই কেরামের মধ্যে আদব ই করা, আপনার দেখবেন কিতাবে বর্ণিত রয়েছে উমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোনো এক মিটিংয়ের মধ্যে ছিলেন, কারোর সাথে কথা বলতেছিলেন, হয়তোবা এটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে হয়তো কোনো কথা বলছিলেন, আমি সারাংশ আরজ করছি যতটুকু মনে পড়ছে। তো হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন কথা বলার জন্য, কিন্তু যাচ্ছেন না, হাসান যাচ্ছেন না, যাচ্ছেন না এই জন্য যে ভিতরে কথা হচ্ছে, তারা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেজন্য কোরবান হয়ে যান ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তখন বললেন যে এগুলো সব তো আপনাদের সাদাকায়, আপনি যেখানে তার শিব এনবেন সেখানে তো সকল কাজ স্থগিত। এই যে আপনার একটা মানে সাহাবাই কেরাম আলহিম রেদওয়ানগণ আহলে বাইতে আতহারের প্রতি যেটা সম্মান শ্রদ্ধা আদব বজায় রাখতেন, যেভাবে কথা বলতেন আদব সহকারে, এবং আপনার ওই যে গোলামের ব্যাপারটা লিখিয়ে নিলেন যে
আমাকে লিখে দাও,
লিখে দাও, ঠিক না? তো এগুলো হচ্ছে একটা ইশকে রসুলের অনেক উপর তবকার কথা। যখন সাহাবাই কেরাম আলহিম রেদওয়ানগণ এই কাজগুলো করতেন, এজন্য সাহাবাই কেরাম হয়েছে, তাতে জান্নাতি হয়েছেন, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, তার আহলে বাইতের সাথে এমন ওতপ্রোতভাবে মহাব্বত করতেন, আর এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদের মাঝে আমার আহলে বাইতকে রেখে গেলাম, ঠিক না? তো এই আহলে বাইতের মহাব্বত ব্যাপারেও কি হাদিস শরীফে এসেছে যে মহাব্বত দিলের মধ্যে রাখতে হবে। আহলে বাইতের মধ্যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামিল রয়েছেন আহলে বাইতের মধ্যে, এবং অসংখ্য রেওয়াতও রয়েছে, এর মধ্যে সাহাবাই কেরামদেরও অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনার যে খলিফা ওনাদেরকেও কি অ্যাড করা হয়েছে এবং আরও অনেককে সামিল করেছেন পরবর্তীতে। কিন্তু মূলত আহলে বাইতে ইথার যখন বলা হয় তখন এই পাক মানে পাক পাঞ্জাতন এই পাঁচজনকেই বোঝানো হয়। তো মূল কথা হচ্ছে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার শান ও শওকত অধিক রয়েছে এবং ওনার মাধ্যমে উম্মতে মুহাম্মাদের অনেক বড় উপকার সাধিত হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজা প্রকাশ পেয়েছে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এবং এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মোবারক হচ্ছে হাসান এবং উপনাম হচ্ছে আবু মুহাম্মদ। এবং এর যে উপাধি ছিল অনেকগুলো উপাধি ছিল, এর মধ্যে তাকি, সৈয়দ, সিবিতে রসুল এবং সিবিতে আকবর। তাকে রায়হানাতুর রসুল অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলও বলা হতো, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার শরীরের ঘ্রাণ নিতেন,
সুবহানাল্লাহ,
মানে এজন্য ফুল বলা হয়। তো যেই হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মোবারকের ঘ্রাণ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন,
কতটা
মহব্বত ছিল, আদর করতেন
তাদের প্রতি। আর তারাও রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটা টান
ছিল,
একে তো নিজের নানা জান, দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সুবহানাল্লাহ।
আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কতটা জড়িত ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা দুনিয়াতে আসলেন অর্থাৎ ভূমিষ্ঠ হলেন, এরপর থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আসতেন তো আগে এসেই তাদের কথা জিজ্ঞাসা করতেন, এরা কোথায়,
এরা কোথায়, আমার সন্তানদেরকে ডাকতো,
আমার সন্তানদের
সন্তান হিসাবে বলতেন। এর কারণ হচ্ছে আপনি দেখবেন আমাদের মূলত যে বংশ পরিক্রমা এটা আপনার শুরু হয় পুরুষ থেকে,
জি, সাধারণ মানুষ,
সাধারণ মানুষের জন্য পুরুষ থেকে শুরু হয়। অর্থাৎ আপনার বাবার যে বংশ আপনার থেকে হয়েছে,
জি,
আমার বাবার বংশ আমার থেকে হয়েছে, আপনার বংশ আপনার ছেলে থেকে হবে, মেয়ে থেকে হবে না। তো কিন্তু একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা তার
মেয়ে থেকে
হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারও কি হাসান মুসান্না থেকে বংশ পরিক্রমা এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কি বংশ পরিক্রমা হয়েছে। দুইজনের মানে বংশধর এখনও দুনিয়াতে বেঁচে আছেন। আপনার যখন আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তশরিফ আনবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান, তো সাইয়েদুনা উম্মে ফজল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটা স্বপ্ন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটি স্বপ্ন দেখেছি আজকের। কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখলাম যে আপনার মুবারক শরীরের অংশ আমার ঘরে এসেছে। তো একথা শুনতেই নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে পুত্র সন্তানের জন্ম হবে এবং তুমি তাকে দুধ পান করাবে। যখন সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদত হলো, জন্ম শরীফ হলো, তখন সাইয়্যিদ উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন। স্বপ্নের যে ব্যাখ্যা এটা কি পরিপূর্ণ হয়ে গেল,
পরিপূর্ণ হলো, সুবহানাল্লাহ।
আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ছোটকাল থেকেই এনারা কারামতপূর্ণ ছিল। যদি অলৌকিক বিষয় কোনো নবী রসুল এর নবুয়াত প্রকাশের পরে সংগঠিত হয় তাহলে তাকে মুজিজা বলা হয়। আর সেম জিনিসই যদি কোনো আল্লাহ তাআলার প্রিয়ভাজন আল্লাহর ওলি থেকে ই হয় তাহলে তাকে কারামত বলা হয়। তো সাহাবাই কেরাম আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, ওলি আল্লাহদের মধ্যে তাদের মানে উচ্চ স্থান তারা, তো তাদেরকে তাদের সামনে এই কারামত শব্দ ব্যবহার হয়। তো অসংখ্য কারামত ই হয়েছে। তো
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটাও বলা হয়েছে কারামত,
কারামত।
হ্যাঁ, তার পৃথিবীতে আসা,
আসা
জন্ম ভূমিষ্ঠ হওয়া,
ছয় মাস
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম তার ব্যাপারে বলে দেওয়া এবং নাম মোবারক রাখা, এই সকল মিলিয়ে বলা হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটাও যেন এক জ্বলন্ত কারামত ছিল।
সাবিউলুল হুদা ১১তম খণ্ডের মধ্যে একটা ই হয়েছে যে সাইয়েদুনা আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং অন্য সাহাবাই কেরামের মতো রসুলের নাতি সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খুব ভালোবাসতেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। একদা আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ শপথ, মহিলাগণ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কোনো সন্তান জন্ম দেয়নি।
সুবহানাল্লাহ,
মানে আপনার তাকে এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলা হয়েছে, ঠিক না? তো অনেক আপনার শান ও শওকত রয়েছে,
আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকের বিষয় রেখেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শান ও মর্যাদা এবং তার জীবনী সম্পর্কে অনেক কিছু জানার আমাদের প্রয়োজন রয়েছে, অনেক কিছু জানবো, আমরা শিখবো, শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের অনুষ্ঠানে দর্শকের কল নিয়ে থাকি, আমরা SMS গুলো পড়ে থাকি, আর অনুষ্ঠানের মধ্যে তিনটি সেগমেন্টও থাকে আমাদের, দর্শক শ্রোতা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো নিব। একটু পরে আমরা কালাম শ্রবণ করি, নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি শোয়েব ভাই থেকে, এরপরে দর্শকের কল, SMS এবং সেগমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেনে ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেনে ভবে এমন, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, তোমার মতো সুন্দর গ হয়নি কেহ সৃজন, তোমার মতো সুন্দর গ হয়নি কেহ সৃজন, واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء تومار مت شندر غا হয়নি কেহ সৃজন, হে কলামে ইলাহি শামস দুহা তেরা চেহারা হে নূর ফজা কি কসম, কসমে শব তারে মেরা জী থা কে হাবিব কি জুলফ দুতা কি কসম, তোমার মত সুন্দর গ হয়নি কেহ সৃজন, শোনো যাবে পাবে তুমি দিদার প্রিয় নবী, শোনো যাবে পাবে তুমি দিদার প্রিয় নবী, রেখো অগ আশিক তুমি নত দুটি নয়ন, রেখো অগ আশিক তুমি নত দুটি নয়ন। যাকিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন। মেরাজ রজনী বলে শুনো তোরে সিনা, মেরাজ রজনী বলে শুনো তোরে সিনা, নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন, নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন। প্রিয় নবীর আলোচনা যে থায়া দবে হয়, প্রিয় নবীর আলোচনা যে থায়া দবে হয়, রহমতেরি বারি ধারা সে থায় হয় বর্ষণ, রহমতেরি বারি ধারা সে থায় হয় বর্ষণ, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন। চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি, চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি, গুম্বদে হজরা পে মর্যাদাবান ভুবন, গুম্বদে হজরা পে মর্যাদাবান ভুবন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন কেনে ভবে এমন।
আমরা কয়েকটা কল নেই বাপু, এরপর ইনশাল্লাহ তাহলে আবারও আলোচনায় ফিরবো। যে দর্শকের কল শুনিয়ে দিন।
মহেশপুর ঝিনাইদহ মুসাফ দেওয়ান, আফগানিস্তান এসেছে। আমরা এক বছর থেকে দেখছি আল্লাহর রহমতে খুব উপকৃত হয়েছি, রবি এবং রাসূলের প্রতি খুবই দরদ হয়ে গেছে ইসরায়েল দেখে, আমি মানুষের বলি খুব।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখছেন, নবীর প্রতি ভালোবাসা বেড়েই চলছে, আল্লাহ তালা কবুল করে নিক, আল্লাহ তালা আরও আমাদের পথ চলাকে সহজ করে দিক, আমরা যেন এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দিক। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ, জাকারিয়া ভাই গোপালগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তালা আপনার ঘরের সবাইকে ভালো রাখুক, সকল দর্শককে ভালো রাখুক, আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ তালা আসানি দান করুক। জি, পরবর্তী কল।
আমি বিলাল রাজাতারি শাস্তাগঞ্জ হবিগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা, মাদানী চ্যানেলের এই মুহূর্তে অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানে আমাদের ভালো লাগে, বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটি। আল্লাহ তাআলা যেন মাদানী চ্যানেলের প্রত্যেক মুবাল্লিগকে বরকত দান করুন, আমিন
আমিন আমিন। বিলাল ভাই, সাথে থাকার জন্য শুকরিয়া, ধন্যবাদ। আশা রাখি থাকবেন সবসময় ইনশাআল্লাহ তাআলা এভাবে করে অনুষ্ঠান দেখবেন, আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আর কলও করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কথা,
আমার নাম মোহাম্মদ মমিন ইসলাম, বিমান ইনসামাই। আমার এই চ্যানেল দেখি, চ্যানেলটা আমার ভালো লাগে।
চ্যানেল দেখেন, চ্যানেলটি ভালো লাগে, দেখতে হবে সবসময়, কিছু শেখার জন্য, কিছু জানার জন্য আপনাকে সবসময় দেখতে হবে। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের কিছু সেগমেন্টও রয়েছে। প্রথম সেগমেন্ট যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মহরম মাসের ফজিলত সম্পর্কিত। আর যেহেতু মহরম মাস, আর এই মাসের বিভিন্ন ফজিলতের কথা হাদিসে মোবারকার মধ্যে এসেছে, মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা প্রথম সেগমেন্ট মহরমের ফজিলত সম্পর্কে ভিডিও দেখে নিই। যে আমাদেরকে আজকের প্রথম ভিডিও দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হে শহীদে কারবালা ফরিয়া জানা,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আশুরার দিন কেনই বা রোজা রাখবো? এই জন্য রাখবো যে জাহিলিয়াতের যুগেও কুরাইশরা এই আশুরার দিনে রোজা রাখতেন, এবং হুজুরে আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও এই আশুরার দিনে রোজা রাখতেন। ওই দিন অর্থাৎ আশুরার দিনে কাবাতুল্লাহ শরীফের গিলাফ পরিবর্তন করা হতো। খাইবার ও মদিনা মুনাওয়ারায় অসংখ্য ইহুদিরা বসবাস করত এবং তারা বনি ইসরাইলের বংশধর ছিল। তারা এই দিন অর্থাৎ আশুরার দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, এর জন্য তারা এই আশুরার দিনে রোজা রাখতেন এবং ঈদ উদযাপন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রসুল মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ নিয়ে গেলেন, তখন দেখতে পেলেন যে কিছু সংখ্যক ইহুদিরাও আশুরার দিন রোজা রাখত। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার মুবারক জবান থেকে এরশাদ করলেন যে তোমরা কেন এই আশুরার দিনে রোজা রাখছো? তখন ইহুদিরা উত্তরে বলতে লাগলো যে আজকের এই দিন অনেক মহত্বপূর্ণ একদিন। এই দিনে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামও এই দিন রোজা রাখতেন, তাই আমরাও রাখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের চাইতে আমরা এর হকদার বেশি। তাই তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নিজে রোজা রাখলেন এবং আমাদেরকেও এই আশুরার দিনে রোজা রাখার আদেশ প্রদান করলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি হাদিস মোবারক আমাদেরকে শুনালেন, যাতে করে আমাদের মধ্যেও আশুরার দিনের রোজা রাখার উৎসাহ আমরা পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকাতে, গ্রামগঞ্জে আশুরার দিনে রোজা রাখারও এক মানুষের মধ্যে আগ্রহ আছে আগে থেকেই। আর মাদানী চ্যানেলের মাধ্যমে যখন আমরা ফজিলতের কথা জানতে পাই বা এর সওয়াবের প্রতিদানের কথা শুনি, তখন আমাদের মধ্যে আরও বেশি বেশি আগ্রহ বেড়ে যায় মহরমের আশুরার রোজা রাখার জন্য। দাওয়াত ইসলামের মধ্যেও রয়েছে আলহামদুলিল্লাহ, মোবাইল লিগে দাওয়াত ইসলামীগণকে দেখা যায় মহরমের চাঁদ উদিত হওয়ার পর থেকেই রোজা রাখা শুরু করেছে। অনেকেই এমন আছে যারা রোজা রাখতেছেন, হয়তো বা দশই মহরম পর্যন্ত, আশুরার দিন পর্যন্ত রোজা রাখবেন। তো আমরা কমপক্ষে আশুরার দিন এবং আশুরার পরের দিন বা আশুরার আগের দিন, আশুরার দিন এভাবে করে দুই দিন যেন রোজা রাখি। হয়তো আশুরার আগের দিন, না হয়তো আশুরার দিন, না হয়তো আশুরার দিন, আশুরার পরের দিন, এভাবে করে আশুরার সাথে একদিনের প্লাস করে, যোগ করে আমরা যেন দুই দিনের রোজা রাখি। এর প্রতিদান কী রয়েছে তাও আমরা এখন ভিডিওর মাধ্যমে দেখলাম। ইনশাল্লাহ আরও কিছু আলোচনা করে এরপরে দ্বিতীয় সেগমেন্ট দেখানোর চেষ্টা করবো। জি বাপু,
আল্লাহ সাল্লামের আপনার এর স্নেহ মহাব্বত নিয়ে আলোচনা করছিলাম আমরা।
জি জি,
কিতাবে বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুবই ভালোবাসা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কোল মোবারকে উঠাতেন,
সুবহানাল্লাহ,
আবার কখনো কাঁধ মোবারকে উঠিয়ে হুজরা শরীফ থেকে বাইরে তশরিফ নিয়ে যেতেন। আচ্ছা, কখনো তাকে দেখতে এবং আদর করতে সিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে তশরিফ নিয়ে যেতেন,
সুবহানাল্লাহ।
সেজন্য ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুবই অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন, যে কখনো কখনো নামাজরত অবস্থায় পিঠ মোবারক উঠে দিতেন। তো এই হচ্ছে তখন নানা নাতি সম্পর্ক।
জি জি।
আর আমাদের সমাজে বলা হয় নানা নাতি দাদা দাদি দাদা নাতি যে সম্পর্ক এটা খুবই মধুর হয়ে থাকে। আর তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডে বর্ণিত রয়েছে যে একদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহুকে কাদ মোবারকে উঠালেন। তখন এক ব্যক্তি আরজ করলেন যে সাহেবজাদা, আপনার বাহন তো খুবই উত্তম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করলেন যে আরোহীও কতই না উত্তম। বাহনও উত্তম, আরোহীও উত্তম। সুবহানাল্লাহ। এভাবে করে আপনার হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই মহব্বত করতেন, যেহেতু প্রথম নাতি তাদের প্রতি মহব্বত একটু বেশি থাকে।
এমনও আসলে কিতাবের মধ্যে বাপু কি যখনই নাতিদ্বয়কে দেখতেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে চুমু দিতেন, তাদেরকে নিজের কোল মোবারকে বসাতেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরতেন, তাদের কপালে চুমু খেতেন, তাদের মুখে চুমু খেতেন, আদর করতেন, মহব্বত করতেন, খাবার তুলে দিতেন। কত কত হাদিসে মোবারকা পাওয়া যায় কেমন এক ভালোবাসা মহব্বত তাদের মধ্যে ছিল, যে নাতিদেরকে ভালোবাসার এক
ভালোবাসার। এগুলো দেখে আপনার সাহাবাই কেরামগণ খুবই আপনার উৎফুল্ল হয়ে যেতেন, প্রফুল্লতা পেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যখনই হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম তো আমার কান্না চলে আসত, চোখ দিয়ে পানি বের হয়ে যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইরে তশরিফ নিয়ে গেলেন। তো বাইরে তশরিফ নিয়ে এলে আমাকে মসজিদে দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন
জি,
আমার হাত ধরলেন, আমি সাথে চলতে লাগলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা বললেন না, মানে হাত ধরলেন আর চলা শুরু করলেন, কোনো কথাবার্তা বললেন না। এমনকি আমরা বনু কাইনুকার বাজারে প্রবেশ করলাম, অতপর আমরা সেখান থেকে ফিরে আসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ছোটো বাচ্চা কোথায়, তাকে আমার কাছে নিয়ে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোল মোবারকে বসে গেলেন।
সুবহানাল্লাহ।
সুলতানে দোজাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জিব্বা মোবারক তার মুখে প্রবেশ করিয়ে দিলেন এবং তিনবার ইরশাদ করলেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আর যে তাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো। এখানে দুইটি মানে কথা, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আবার বল, সে তাকে যারা ভালোবাসবে তাকেও তুমি ভালোবাসো। অর্থাৎ হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যারা ভালোবাসা পোষণ করব তার প্রতি, তাকে ভালোবাসব, তাকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবে।
এটা নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো সেক্ষেত্রে আমরা যারাই রয়েছি আজকের তো আমাদের এটা হওয়া উচিত, মুখ থেকে এটা বের হওয়া যে আমি হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আমরা কত মানুষকেই তো ভালোবাসি, অনেককে ভালোবাসি, আই লাভ ইউ বলে ফেলি। তো আমরা একবার বলি না, আই লাভ ইউ ইয়া হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? তো তাহলে দেখা যাবে যে এর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া নার যে ই যদি কবুল হয়ে যায়, আমাদের মধ্যে ইখলাস যদি চলে আসে, আর এই ভালোবাসা যদি মানুষকে দেখানো না হয়, অর্থাৎ ভালোবাসা মানুষকে দেখানো হয়ে থাকে, দেখানোর জন্য হয়ে থাকে,
দেখানোর জন্য
আমি অনেক ভালোবাসি কিন্তু এর মধ্যে বিন্দু পরিমাণ কিছু থাকে না, ইখলাস থাকে না, আল্লাহ সন্তুষ্টি থাকে না, তো সেই ভালোবাসার তো কোনো দাম নেই। তো হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতে আতহারকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ তাআলা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন সেজন্য। আর ভালোবাসতে গিয়ে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে মাকে ভালোবাসতে গিয়ে বাবার মনে কষ্ট দেয়া, আবার বাবাকে ভালোবাসতে গিয়ে মায়ের মনে কষ্ট দেয়া, এটা কিন্তু ইসলামে সমর্থিত নয়, আর এটা আপনার সঠিক রাস্তা না, সঠিক ভালোবাসা না এটা, যে আপনি আপনার মাকে ভালোবাসবেন, অত্যাধিক ভালোবাসবেন, ভালোবাসুন, ভালোবাসতে বলাই হয়েছে। আর সেক্ষেত্রে আপনার বাবাকে আপনি কষ্ট দিবেন তো হতে পারে না, আবার বাবাকে ভালোবাসতে গিয়ে মাকে ভালোবাসাটাও হতে পারে না। সেজন্য যে বলা হয়েছে যে যদি মা বাবা কোনো সময় ঝগড়া লেগে যায় অথবা ই হয়ে যায়,
নিজেদের মধ্যে যদি
নিজেদের মধ্যে কিছু ই হয়ে যায়, তখন সন্তানদের উচিত হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, না মায়ের পক্ষ গ্রহণ করা না বাবার পক্ষ গ্রহণ করা। বুঝতে পেরেছেন?
জি।
তো তেমনইভাবে আহলে বায়তে আথারদেরকে আমরা ভালোবাসবো, অগাধ ভালোবাসা তাদের জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশও করতে হবে আমাদেরকে।
জি,
আমি আহলে বায়তকে ভালোবাসি, আমার মুখে দাঁড়িয়ে হাসানে মজিতবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িবিহীন ছিলেন না, কখনোই হতে পারে না। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আসবে, যেহেতু উনারই আশুরা আমরা ই করব, এবং বিশেষ করে আশুরা এটা উদযাপিত হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এনার শাহাদাতে কারবালা স্মরণে, ঠিক না? তো আশুরার এক্সট্রা ফজিলত রয়েছে,
জি,
আবার শাহাদাতে কারবালারও এক্সট্রা ফজিলত
রয়েছে,
সকল কিছু মিলে নূরুন আলা নূর হয়েছে। আমরা ভালোবাসবো, ভালোবাসা ইমানের দাবি। যে আহলে বায়তের প্রতি ভালোবাসা থাকবে না তার ইমান কোথায়? ইমানের পরিচয় হচ্ছে আহলে বায়তের ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় অন্তরে থাকা। এখন আহলে বায়তে তাদেরকে ভালোবাসতে গিয়ে আমি কোনো সাহাবিকে কষ্ট দিব? সাহাবিদের ব্যাপারে বলা হয়েছে সাহাবিকার নুজুম, আমার সাহাবাই কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এটা খুবই সেন্সিটিভ বিষয়। আপনি যদি নিজের আকল দিয়ে গোড়া দৌড়ান এইসব ব্যাপারে, তখন আপনি কি পথভ্রষ্টতার মধ্যে চলে
দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা,
দুর্ঘটনা ঘটছে, ঘটে গেছে,
জি
সম্ভাবনা তো আমরা পরে বলবো, কিন্তু অহরহর কি ঘটছে। তো তাই দর্শকদেরকে বলবো যে আহলে বায়তে আথারদের মহাব্বত ভালোবাসা আমার অন্তরে বজায় রাখতে হবে, এটা ইমানের দাবি।
জি,
100% ইমানে কামিলা হওয়ার জন্য আমাকে অবশ্যই আহলে বায়তে আথারের মহাব্বত অন্তরে থাকতে হবে, নিজ অন্তরে ভালোবাসা থাকতে হবে। তেমনই সাহাবাই কেরামের মহাব্বতও আমাদের অন্তরে থাকতে হবে। আহলে বায়তের মর্যাদা একদিকে, আবার সাহাবাই কেরামের মর্যাদা আরেকদিকে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে,
যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়।
হ্যাঁ, যেমন যেখানে বাবার মর্যাদা সেখানে শিক্ষকের মর্যাদাও রয়েছে, শিক্ষককেও মানে বাবার সমতুল্য বলা হয়েছে, ঠিক না? তেমনইভাবে আরও চাচা রয়েছে, জ্যাঠা রয়েছে, শ্বশুর রয়েছে, পীরমর্শিদ রয়েছে, এক একটা ডিপার্টমেন্ট রয়েছে। আপনি যদি না বুঝে বুঝে একটা কাজ করে দিলেন, ই করে দিলেন, তখন কিন্তু এটা কি হয়ে যাবে আপনার জন্য, হয়তো এটা পথভ্রষ্টতার একটা সামিল হয়ে যাবে। আহলে বায়তে আহারকে মহব্বত করতে হলে, আমরা আহলে বায়তে আথারে আলোচনা হলেই দেখা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা, শাহাদাতে কারবালাকে নিয়ে আলোচনা আমরা শ্রবণ করি,
জি,
এবং এটাকে নিয়েই বেশি আমরা বলে থাকি, এটা দেখবেন আমাদের সমাজের মধ্যে। তাহলে যারা আপনার এই জিনিসটা বেশি মানে বয়ান অবশ্যই করতে হবে, আমরা তো 10 দিন বেবি করছি, এছাড়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে জন্মশ্রী উদযাপন করা হয় মাদন চ্যানেলের মাধ্যমে, ওরশ্বরী উদযাপন করা হয়, ঠিক না? এছাড়া অন্যান্য সময়েও কি বিভিন্ন ইভেন্ট আমরা আলোচনা হতেই থাকে, ঠিক না? তো এই যে আপনার পহেলা মোহারম থেকে 10 মোহারম পর্যন্ত যে স্পেশাল ট্রান্সমিশন মাদানী চ্যানেল, এটাও কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আপনার শাহাদাতে কারবালা নিয়েই, ঠিক না? তো সেক্ষেত্রে আমি এটা মনে ই করি, আপনি দেখবেন যে এই কারবালার ঘটনা নিয়ে ইয়াজিদ পালিত, ইয়াজিদ সে পথভ্রষ্ট, ইয়াজিদকে বিভিন্ন সময় আমাদের আকাবিরগণ যেই কথা বলেছেন আমরা সেদিকেই রয়েছি, আমাদের চক্ষু বন্ধ, যেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন,
যেটা আলা হযরত
রহমতুল্লাহ আলাই বলেছেন, আকাবিরগণ যেগুলো বলেছেন ওটার উপরেই আমাদের কি, আমরা যেহেতু হানাফি মাজহাবের মধ্যে
রয়েছি।
তেমনইভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় অনেক সময়, যেহেতু ইয়াজিদ তার সন্তান ছিল। তো আপনি দেখবেন যখন কোনো দলের কোনো কর্মী কোনো অপকর্ম করে থাকে, তখন বলে যে কর্মীর অপকর্মে এটা দল দায়ভার না, এটা নিজস্ব নিজের ই, ঠিক না?
তো ব্যক্তির অপরাধ, ব্যক্তির অপরাধে দোষারোপ করতে পারে, করতে পারে এভাবে বলে।
হ্যাঁ, তো তেমনইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিন্তু একটা যে ই ছিল এটাও কিন্তু বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যে আমার এই সন্তানের মাধ্যমে উম্মতের দুইটা কি গ্রো একত্রিত হবে এবং অনেক বড় ফিতনা এটা কি দাফন হবে। এটা সেটা কি হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত গ্রহণ করলেন, এটা অনেক বড় ইসলামী ইতিহাসের মধ্যে
অনেক বড়, অনেক বড় ইতিহাস,
ঠিক না?
জি,
এটা অনেক ই ছিল। তো সেখানে আপনি দেখবেন যে সাহাবাই কেরামকে নিয়ে কটুক্তি, সাহাবা আহলে বায়তে আথারে মোহাব্বত,
জি
আহলে বায়তে আথারে মোহাব্বতকে সামনে রেখে এটাকে বেস করে সাহাবাই কেরামের শানে কটুক্তি করা। এই জন্য বলেছিলাম যে মায়ের মোহাব্বতকে ধারণ করে বাবার সাথে শত্রুতা, আবার বাবার মোহাব্বতকে বুকে ধারণ করে মায়ের সাথে শত্রুতা কশিন কালে সম্ভব নয়,
সম্ভব নয়,
এটা একত্রিত হতে পারে না,
পারে না,
ঠিক না? তো সেজন্য আমি বলবো যে সাহাবাই কেরাম আলহিম রেদওয়ানের যে মর্যাদা রয়েছে সেটাও আমাদের দেখতে হবে, এবং তাদের মধ্যকার যে সম্পর্ক সে সম্পর্কগুলো আমরা এতটা না দেখি কী হয়েছে না হয়েছে, আমরা বাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলোচনা করেছেন, যে হুকুম আমাদেরকে দিয়েছেন এবং যেই নির্দেশনা আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পেয়েছি,
জি,
ঠিক না? কখনো তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এমন কোনো ব্যক্তির হাতে বায়াত নিশ্চয়ই গ্রহণ করবেন না, যদি আহলে বায়াতে আথারদের মহব্বত আমরা রাখি অন্তরের মধ্যে, তাহলে সাহাবাই কেরামের সামনে বকজো কিনা আমাদের অন্তরে রাখা এটা কোশ্চেন সম্ভব নয়,
কখনোই সম্ভব নয়।
তো সেহেতু এটা আকাইদের একটা মানে প্রশ্ন, ইমান চলে যাওয়া থাকার একটা প্রশ্ন, সেজন্য এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার, আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং বিশেষ করে ই হচ্ছে আকাবিরগণ আমাদেরকে যা বলেছেন এখন নতুন করে আমি একটা বলে দিলাম, এটা কে গ্রহণ করবে, এটা গ্রহণ করার মতো না।
আমরা যেন এই নতুন কিছু তথ্যের পিছনে না ঘুরি, আমাদেরকে আমাদের মধ্যে এমন কিছু লোক হয়ে যায় বাপু যারা যার তার কথা চোখ বন্ধ করে মেনে নেয়, এর মধ্যে হা বা না বা একটু ভাবা চিন্তা করা, বুজুর্গান একরাম কি বলেছেন, কিতাবের মধ্যে কি এসেছে, হাদিসে মোবারকার মধ্যে কি এসেছে, এসব নিয়ে চিন্তাই করে না বা যা বলে চক্ষু বন্ধ করে মেনে নেয়, এমনটা নয়, এমনটা তো করা
অনেক ব্যাখ্যা রয়েছে, হাদিসে পাকের অনেক ব্যাখ্যা রয়েছে,
কিতাব রয়েছে, কিতাব অধ্যয়ন করি আমরা, দেখি।
সেজন্য সোশ্যাল মিডিয়া আমাদের ওই যে সোশ্যাল মিডিয়ার যে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম এর ভয়াবহতাও রয়েছে, পাশাপাশি এর যে সুফলও রয়েছে কুফলও
রয়েছে,
এবং আমরা দেখতে পাচ্ছি যে কুফলের দিকটাই হয়তো বেশি গ্রহণ করছি আমরা, আমাদের কাছে না এটা, আমরা সুফল গ্রহণ করি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে উপকার উপকৃত মানুষদেরকে করছেন, দাওয়াত ইসলামী কন্টেন্টগুলো এই করছেন, দাওয়াত ইসলামীর যে আমাদের বাংলাদেশ দাওয়াত বাংলাদেশ নামে পেজ রয়েছে, মাদানী চ্যানেল বাংলা নামে পেজ রয়েছে, এখন আবার মানুষের বাংলা লাইভ কন্টিনিউ যে আমরা কি এগুলো করছি, পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলো রয়েছে আমাদের। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে যেখানে গুনাহের পদচারণা, যেখানে ভুল কন্টেন্টের আপনার চর্চা হয়ে থাকে, সেখানে দাওয়াত ইসলামী সঠিক নির্ভুল অথেন্টিক কন্টেন্টগুলো দিয়ে মানুষের ইমান বাঁচাচ্ছে, আমল আকিদা বাঁচাচ্ছে, সেজন্য আমি পরামর্শ দিব সোশ্যাল মিডিয়ায় বিচরণ যদি করতেই হয় তাহলে দাওয়াত ইসলামী সাথে এই প্ল্যাটফর্মে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে অথেন্টিক কিছু পাবেন, এবং মুফতিন ইকরামের যে রিসার্চেবল যে জিনিসগুলো এগুলো ইনশাল্লাহ তাআলা আমাদের হাতে আসবে এবং আমাদের ইমান মানে বাঁচবে ইনশাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক নসিব করুন।
আমি কিছু এসএমএস এর দিকে যাব, এরপরে দর্শকের আরো কিছু কল রয়েছে, কলের দিকেও যাব, দ্বিতীয় সেগমেন্টটাও নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তাআলা। একজন আমাদেরকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের বিষয়টা খুবই সুন্দর, আমি সবসময় অনুষ্ঠান দেখি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুন্সিগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি, প্রতিদিনের মতো আজকেও অনুষ্ঠান দেখছি, আর আজকের বিষয়টা খুব সুন্দর, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করছেন এবং প্রশ্ন তার সম্পর্কিত। জি, আরেকজন ভাই আমাদের সাথে আছেন, ইমরুল হোসাইন, তিনি বললেন আলহামদুলিল্লাহ সবসময় মাদানী চ্যানেল দেখি, সবসময় সাথে থাকি আপনাদের পেজগুলো, আমি সবসময় পেজগুলো দেখার চেষ্টা করি, পেজে যত ভিডিও আসে তাও আমি দেখি, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, মহরমের মাদানী কাফলা কবে থেকে? মহরমের মাদানী কাফলা 20, 21, 22 আগস্ট 10, 11, 12 মহরম, 10, 11, 12 মহরম। আপনি যে শহরেই আছেন, যেখানেই আছেন, আপনি চাইলেই আপনার স্থান থেকে মাদানী কাফলায় সফর করতে পারেন। 3 দিনের মাদানী কাফলায় সফর করি আমরা, ইনশাআল্লাহ তাআলা ইলমি দিনও শিখতে পারবো, আবার অনেক কিছু আমরা জানতে পারবো। আমরা দর্শকের কয়েকটা কলের দিকে যাব, এরপরে সেগমেন্ট নেব। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম গোলাম মোস্তফা, আমি ময়মনসিং থেকে বলছি। আমি জাকির ভাইকে ধন্যবাদ জানাই, আমি মাদানী চ্যানেলের একজন ভক্ত। মাদানী চ্যানেল আমাকে পরিবর্তন করেছে, অনেক কিছু পরিবর্তন করেছে। আমার এই মাদানী চ্যানেল আমার ঘরে মিনিমাম 5 বছর কোনো সিনেমা নাটক চলে না, এই মাদানী চ্যানেল আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে। আমি একজন পীরের মরিদ হয়েছি ইনশাল্লাহ, আমার বডি পুরাটাই দাঁড়িয়ে আছে উতিল্লা আমার মাদানী চ্যানেল এই পথে আমাকে আনছে। আমি মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাই, আর জীবন কেমন পর্যন্ত এটা যাতে তাকে এই প্রার্থনা করি আল্লাহ দরবার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পুরো ঘর পরিবর্তন হয়ে গিয়েছে, 4-5 বছর ধরে আপনার ঘরে মাদানী চ্যানেল চলছে, অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, সঠিক পথ পেয়েছেন, সঠিক আকিদা পেয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা এই ভালোবাসা মোহাব্বতকে বজায় রাখুক, সবসময় মাদানী চ্যানেল মাদানী চ্যানেলের সাথেই থাকবেন এবং অন্যদেরকেও দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। পরবর্তী কল দেন। সবসময় নিজের ঘরের মধ্যে মাদানী চ্যানেল চালু রাখি, ছোটরা দেখবে, বড়রা দেখবে, ইসলামী বোনরা দেখবে, মহিলা যারা আছে ঘরের মধ্যে সবাই দেখবে, তাদের মধ্যেও ইলমে দিনের চর্চা হবে, তারা ইলমে দিন শিখবে, তারা অনুষ্ঠান দেখবে, অনেক কথা শুনতে পারবে, আকিদা সম্পর্কে জানতে পারবে, ইবাদত সম্পর্কে জানতে পারবে, ইসলামের কিছু দিক নির্দেশনা তারা ঘরে বসে পাবে। দেখতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, নিজে দেখবেন, অপরকেও দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট যেটা রয়েছে, ইমামে হোসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, এই সেগমেন্ট আমরা এখন দেখব। এরপর ইনশাআল্লাহ তাআলা শোয়েব ভাই আমাদেরকে মানকাবাদ শোনাবেন না কালাম শোনাবেন, রেডি হন ইনশাআল্লাহ তাআলা, সেগমেন্ট নেওয়ার পরেই আপনার থেকে আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে দ্বিতীয় সেগমেন্ট দেখিয়ে দিন।
হে শহীদে কারবালা ফরিয়া জানা
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কারামত শ্রবণ করি। হযরত সাইয়েদুনা শেখ খলিল হাসান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার জিয়ারতে যেতাম তখন এভাবে বলতাম, অর্থাৎ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নয়নমণি আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তখন পবিত্র মাজার শরীফ থেকে জবাব আসত, অর্থাৎ হে আবুল হাসান আপনার উপরও শান্তি বর্ষিত হোক। একদিন তিনি মাজার জিয়ারতে গেলেন এবং সালাম দিলেন, কিন্তু সালামের জবাব আসলো না, তিনি জিয়ারত শেষ করে বাড়ি চলে এলেন। পরদিন তিনি পুনরায় গিয়ে সালাম দিলেন এবং সালামের জবাব সাথে সাথেই পেয়ে গেলেন। তিনি বললেন, ইয়া সাইয়েদি, গতকালকে আপনি সালামের জবাব দেননি, এর কারণ কি? তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ থেকে জবাব আসলো যে গতকাল আমি আমার পবিত্র সম্মানিত নানাজান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সাথে আলাপরত ছিলাম, যার কারণে সালামের জবাব দিতে পারিনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বরকতময় মাজার থেকে সালামের উত্তর প্রদান, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা আগামী কালকের বিষয় আছে এটাই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা জানব তার কারামত সম্পর্কে। আর প্রতিদিন তো অনুষ্ঠানে কিছু না কিছু তার কারামত সম্পর্কে প্রতিদিন একটা করে কারামত আমরা শোনার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখানো, ভালোবাসা স্থাপন করা এবং তাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। আমরা শোয়েব ভাই কি শুনবেন মানকাবাত এখন?
মাশাআল্লাহ, আমরা মানকাবাস শুনি আজকের অনুষ্ঠানে, এরপরে আবারও কিছু আলোচনা করব, সেট সেগমেন্ট রয়েছে, তাও আমরা দেখানোর চেষ্টা করব। জি সাহেব ভাই।
রকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, রকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, ফাতিমা কে লাল হায়দর কে পিসর, ফাতিমা কে লাল হায়দর কে পিসর, আপনি উলফত দো মুঝে দো আপনা গম, আপনি উলফত দো মুঝে দো আপনা গম, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, ऐ सखीब ने सखीब ने सखा, ऐ सखीब ने सखीब ने सखा, से दो हिस्सा सैयदी आली हशम, से दो हिस्सा सैयदी आली हशम, সে দো হিসা সৈয়দে আলী হশম, সে দো হিসা সৈয়দে আলী হশম, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, ইয়া হাসান ইবনে আলী কর দো করম, আলো আসহাবে নবী সে প্যার হ্যায়, আলো আসহাবে নবী সে প্যার হ্যায়, সারে সরকারো কে দর পর সর হে খম, সারে সরকারো কে দর পর সর হে খম, আর ঐ শহীদ কারবালা কে ভাই জান, ঐ শহীদ কারবালা কে ভাই জান, দূর হো আত্তার কে সব রঞ্জো গম, দূর হো তার কে সবর যুগ, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, ইয়া হাসান ইবনে আলী কর দো করম, কর দো করম, রাকিবে দোষে শহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী কর দো করম, ইয়া হাসান ইবনে আলী কর দো করম।
আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা মোহাব্বত কে বজায় রাখুক। ইমাম হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহুর যে একে হয় না বাপু, যে মানুষের মন অনেক সময় অনেক পরিবর্তন হয়, কখনো কারো প্রতি রাগ আসে, কখনো কারো প্রতি সহানুভূতি হয়, কখনো কারো সাথে মিষ্টি ভাষায় কথা বলে, কখনো কারো সাথে রাগ করে কথা বলে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এটাই পাওয়া যায় কি সে যখনই কারো সাথে কথা বলতো তো সুন্দর গোছালো ভাষায় কথা বলতেন এবং মুস্কি হেসে কথা বলতেন, এবং কখনো কোনো মানুষের প্রতি তার রাগ ছিল না, কখনো কাউকে রাগ দেখাতেন না, সবসময় সহানুভূতি আর ভালোবাসা আর মহব্বতেই সাহাবা একরাম হোক বা ছোট হোক বা তার পরিবার পরিজনের কেউ হোক, সবার সাথেই তিনি ভালো আচরণ ভালো কথা তিনি একবার তার ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেয়ার করছিলেন এই বিষয়টা। আমার ইচ্ছা হয় কি আমার ইন্তেকালের পরে নানা জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই যাতে আমার সমাধি হয়, ওখানেই যেন আমার কবরস্থ করা হয়। তো এই কথা আলোচনা করতে করতেই আবার নিজেই বললেন যে আমার ইন্তেকালের পরে তুমি একবার আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়ে আমার এই কথাটাই বলবে,
আমাকে যেন নানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই দাফন করা হয়। তো যদি কেউ বাধা দেয় এখানে তবে জোরাজুরি করা যাবে না, যদি কেউ বাধা দেয় তবে জোরাজুরি করা যাবে না। আর ঠিক তার ইন্তেকালের পরে এমনই হয়েছে যে যখন অনুমতি পাওয়া গেল না তো তখন তাকে, যদি আমি এখন তার মাজার শরীফ কোথায় বলে দিতে প্রশ্নটাও ফাঁস হয়ে যায় এজন্য বলছি না, এরপরে যখন রওজায় আনোয়ারের পাশে অনুমতি হলো না তো তাকে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য মাজার শরীফের দিকে। তো একদম মিষ্ট ভাষা, যদি অনুমতি পাওয়া যায় তবে দাফন করিও, যদি অনুমতি পাওয়া না যায় তবে জোরাজোরি করার কোনো প্রয়োজন নেই। হয়তো বা নাও অনুমতি হতে পারে, অনুমতি নাও পাওয়া যেতে পারে। দেখেন তাদের শান ও শওকত, ইজ্জত ও আজমত কত আলা ছিল, তারপরেও তারা যা ফয়সালা হতো তার উপরে মাথা পেতে নিত, সেটাই তারা গ্রহণ করে নিত। কখনো জোরাজোরি হবে না কেন, দরকার প্রয়োজন। আজকাল তো ক্ষমতাকে আমরা কত কিছুই মনে করি, ক্ষমতার জোরে আমরা অনেক কিছু করে ফেলি কিন্তু কখনো ভাবি না এই ক্ষমতা হয়তো চিরকাল নাও থাকতে পারে, এই চিন্তাটা আমাদের মাথায় আসে না। আর তাদের ক্ষমতা চিরকাল থাকার পরেও তারা কখনো ক্ষমতার বড়াই দেখাতেন না, কখনো ক্ষমতা নিয়ে জোর গলায় কথা বলতেন না, বাস যা সিদ্ধান্ত হয় যা সিদ্ধান্ত হবে এগুলোই তারা মেনে নিয়েছেন, আর এগুলোই পাওয়া যায় কিতাবের মধ্যে, তাদের জীবনী থেকে অধ্যয়ন করলে এটাই পাওয়া যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপু তার ইবাদতের কথা যদি আমরা দেখি, এতটাই ইবাদতের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন যে অন্য অন্য কাজকর্ম বা অন্য অন্য বিষয় আদিগুলো অনেক সময় সে ভুলে যেতেন, ইবাদতের খাতিরে ইবাদত এত বেশি করতেন। একবার রাতে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেছিলেন আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য, ঘর থেকে আওয়াজ আসলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নামাজে আছেন। আবার অনেক পরে আবার আসলেন, এসে আবার ডাকলেন ভাইকে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আবার ঘর থেকে আওয়াজ আসলো তিনি এখন নামাজে আছেন, আবার চলে গেলেন। আবার একটু পরে আবার আসলেন, ঘর থেকে আবার একই আওয়াজ আসলো তিনি এখন নামাজে আছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে নাই, তার পর্যন্ত পৌঁছে নাই, তিনি তো নামাজেই ছিলেন। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একের পর এক একের পর এক তিনবার করে আসলেন, তৃতীয়বার যখন চলে গেলেন একটু পরেই ফজর হয়ে গেছে। যখন ফজর হয়ে গেছে ফজরের নামাজের পরেই ভাইয়ের সাথে দেখা এবং প্রয়োজনীয় কথা তার সাথে সেরে নিলেন। তো বলা হয়েছে ইবাদতের মধ্যে এতটাই ব্যস্ত থাকতেন, এতটাই মগ্ন থাকতেন যে ঘুম আরাম বা রাতে কোথাও যাওয়ার প্রয়োজন এমন কোনো ধ্যান ধারণাই ছিল না, বাস ইবাদত আর ইবাদত, ইবাদতের মধ্যে এতটাই নিজেকে ব্যস্ত রাখতেন এই সকল পবিত্র ব্যক্তিরা। আর এজন্যই তো ইতিহাসের পাতায় তাদের নাম, আর এজন্যই তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি যারা হবেন ওই সকল জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন, সর্দার বলে ঘোষণা করেছেন। আর কেয়ামতের ময়দানে এই সর্দারের সাথেই যেন আমরা উঠতে পারি আর তার পিছনে পিছনে যেন আমরা জান্নাতের দিকে যেতে পারি। আরো কিছু মাদানী ফুল শুনি এরপরে শেষ সেগমেন্ট।
ইবাদতের কথা যেহেতু আপনি জি নিয়েছেন, ইবাদতের ব্যাপারে যদি দেখা হয় তাহলে সেজন্য ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওযু করে নিতেন তখন তার চেহারা রং পরিবর্তন হয়ে যেত। এর কারণ জিজ্ঞাসা করে হলে বললেন যে যে ব্যক্তি আরশের মালিকের অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে উপস্থিতির ইচ্ছা করে তাহলে তার চেহারা রং পরিবর্তন হয়ে যাওয়া উচিত। অর্থাৎ আপনার আমরা কারো দরবারে যদি যাই, কারো কাছে যাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কি সকল কিছু পরিবর্তন হয়ে যায়, আমাদের স্বাভাবিক অবস্থাটা থাকে না, তো সেই স্বাভাবিক অবস্থা থেকে এটা হয়ে যেত। এবং আপনার সেদিনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে মক্কা শরীফ জিয়ারত করতেন, মদিনা শরীফ থেকে 20 বার পায়ে হেঁটে উনি সফর করেছেন। ইবাদতের স্বাদ দেখুন, ইবাদতের
কেমন স্বাদ তারা পেয়েছেন, সুবহানাল্লাহ।
পায়ে হেঁটে হজ করার, পায়ে হেঁটে জিয়ারত করার সওয়াব তো অনেক বেশি না? তো হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা 20 বার এই কাজটা করেছেন। এবং কোরআনে পাকের তেলাওয়াতের দিকে যদি দেখা হয় তাহলে দেখা যায় যে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে সূরা কাহাফের তেলাওয়াত করতেন।
সুবহানাল্লাহ, আমল
আমল এটাকে কন্টিনিউ করতেন, প্রতি রাতে সূরা কাহাফের তেলাওয়াত করতেন। তো যখন তিনি কোথাও যেতেন, কোনো ঘরে তো শিব নিয়ে যেতেন রাতে, তখন ওই একটা ফলকে লেখা ছিল ওইটা সাথে নিয়ে যেতেন পড়ার জন্য।
আচ্ছা,
কিন্তু আগ্রহ দেখুন, তেলাওয়াতের প্রতি আগ্রহ দেখুন। ইমাম হাসানের মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকা যদি আমাদের নসিব হয়ে যায়,
আমিন,
সূরা কাহাফের তেলাওয়াত করা যেতে পারে, সূরা মুলকের তেলাওয়াত করা যেতে পারে, সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করা যেতে পারে, এগুলো করা উচিত আমাদের কন্টিনিউ। এখন না করতে পারলেও আমরা চেষ্টা করি, একটু হলেও চেষ্টা করি। চেষ্টা করার পরে একদিন বাদ গেল, দুই দিন বাদ পড়লো, পরের দিন যাতে হয়ে যায়, কমসে কম আমরা ফজরের নামাজ পড়ার পরে অথবা যে কোনো সময় ডেইলি কমসে কম এক পিসটা হলেও,
এক সময় নির্ধারণ করে
এক পিসটা হলেও কোরআনে পাকের তেলাওয়াত করা উচিত। কোরআনের সাথে যদি মহাব্বত থাকে তাহলে আমাদের অনেক কাজ আসানের সাথে হয়ে যাবে,
এর বরকত আমরা দেখতে পারবো আস্তে আস্তে ইনশাআল্লাহ
তাআলা। ইবনে আসাকির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা শরীফ এর এক কুরাইশ বংশ ব্যক্তির কাছ থেকে সাইয়েদুনা ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে জিজ্ঞাসা করলে, তখন সে আরজ করল, হে আমিরুল মুমিনিন, তিনি ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে নববী শরীফেই অবস্থান করেন। কর্মপদ্ধতি দেখুন। অতঃপর সাক্ষাতের জন্য যারা আগত হতেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, এমনকি সকাল হয়ে যায় এবার দু রাকাত নামাজ আদায় করেন, এরপর উম্মাহাতুল মুমিনিনের দরবারে উপস্থিত হন, সালাম করেন। অনেক সময় উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাকে কোনো না কোনো উপহার পেশ করেন, এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে তার শিব নিয়ে যান, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় এরূপ করেন। অতপর এই কুরাইশ বংশীয় লোকটি বলল যে আমাদের মধ্যে তার মর্যাদার অধিকারী আর কেউ নেই। এই যে কর্মপদ্ধতি আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু চেক করি, যদি না থাকে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, এবং নিয়ে আসার চেষ্টা করা, যে ফজরের নামাজ আদায় করা, মসজিদে অবস্থান করা, দুরাকাত নামাজ, ইশরাক চাষতের নামাজের ব্যাপারেও ফজিলতের মধ্যে আসছে, এগুলো পড়া যায়। এবং তিনি তিনার আদব দেখুন, যে উম্মাহাতুল মুমিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মানিতা বিবিগণ, আমাদের মা, মুমিনদের মা গণ, ওনাদের খিদমতে হাজির দিতেন, সালাম পেশ করতেন, ওনার নানি সম্পর্কে না,
জি,
তো সালাম পেশ করতেন, তাদের কাছে যেতেন, এর মানে তাদের খোঁজখবর নিতেন, আর তাদের কাছ থেকে কোনো কিছু পেলে তাও গ্রহণও করতেন,
সুবহানাল্লাহ।
সন্ধ্যার সময়ও আবার দুইবার তিনি কি আহাল পরিজনের খোঁজখবর
নিতেন, দায়িত্ব পালন করতেন,
দায়িত্ব পালন করতেন,
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। আচ্ছা, ইবাদতের তো ইবাদত রিয়াজতের অবস্থা তো এরকম ছিল, আপনার দানশীলতার দিকে যদি যান, হাসানি মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে এতটা সম্মান করতেন, এমন ওনার মধ্যে এমন কিছু ছিল না যে আমি আমার নানাদান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের সরদার, একটা আছে না ভিতরে কিছু কাজ করে,
বংশমর্যাদার দিক থেকে
বংশমর্যাদা কাজ করে, তারপরে তার কর্তৃত্ব, তার সকল কিছু কাজ করে, একটু ক্ষমতার কথা আপনি বললেন, ঠিক না, এগুলো কাজ করে, তো
দেখুন তাদের মধ্যে এগুলো ছিল না,
ছিল না। আপনার বলা হয়েছে, কিতাবে বর্ণিত রয়েছে, ইয়াউল উলুম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ লিখিত লিখিত কিতাব তৃতীয় খণ্ডের মধ্যে এসেছে যে সাইয়েদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে এক ভিক্ষুক যার জরুরি ছিল কিছু, ইনি উপস্থিত হলেন, আবেদন করলেন, লিখিত আবেদন করলেন।
আচ্ছা, লিখিত
আমাদের সমাজে আছে না, দরখাস্ত করে অনেকে, আমার এটা দরকার সেটা দরকার, কবুল হলে হবে না হলে নাই। তো হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার খিদমতে যখন লিখিত আবেদন করলেন, তো হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আবেদনপত্র পড়া ছাড়াই বললেন, তোমার হাজতকে পূরণ করে দেওয়া হবে।
আল্লাহ আল্লাহ,
তোমার সমস্যা তুমি যে জন্য এসেছো তোমার এটা কি সমাধান হয়ে যাবে,
সমাধান হয়ে যাবে, সুবহানাল্লাহ।
আচ্ছা, আরজ করা হলো, হে রাসূলের নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তার আবেদনপত্র পড়েই যদি উত্তর দিতেন, ওনার কি প্রয়োজন, ওখানে কি লিখেছেন আপনি একটু দেখুন না, দেখে তারপরে ওই মোতাবেক জবাব প্রদান করুন।
আল্লাহ
তখন বললেন, হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়লে বাতে আথারের উজ্জ্বল নক্ষত্র,
সুবহানাল্লাহ
আকবার কাবীরা,
সুবহানাল্লাহ,
তিনি বললেন যে যতক্ষণ আমি তার আবেদনপত্র পড়ব ততক্ষণ সে আমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে।
কেমন চিন্তা ভাবনা!
আর যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি ভিক্ষুককে এতক্ষণ পর্যন্ত কেন দাঁড় করিয়ে রেখেছো, কেন অপমান করেছো, তখন আমি কি জবাব দিই?
আল্লাহু আকবার,
চিন্তাধারা দেখুন। আর এটা আবেদনপত্র আসছে পড়াটা কিন্তু দোষের কিছু ছিল না, দিয়েছেন তো পড়ার জন্য, পড়ার পরেই কি করবেন, সমাধান করবেন, কিন্তু তিনি না পড়ে তার প্রয়োজন মিটিয়ে দিলেন। এবং এখানে এই মাদানী ফুল তিনি বললেন যে আমি যতক্ষণ তার যে আবেদন পড়বো ততক্ষণ তিনি আমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে,
লজ্জিত হয়ে দাঁড়িয়ে,
আমি তাকে কেন লজ্জিত করব। অনেক বড় শিক্ষা আমাদের জন্য, অনেক বড় শিক্ষা।
আল্লাহ তাবারাক ও তাআলা
আহলে বাইতে আথারের মহাব্বত যদি আমাদের দিলে থাকে, যদি হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যদি ভালোবাসি, তাহলে আমাদেরকে এ ধরনের শিক্ষা আমাদের মধ্যে থাকা উচিত,
থাকা দরকার, যে
কোনো ভিক্ষুক যদি আসে
মানুষের সাথে নরম ব্যবহার কিভাবে করতে হবে,
তাকে একজন ভিক্ষুককে কেমন প্রায়োরিটি দিলেন তিনি, তাকে কত সম্মানিত করলেন তিনি, আর আমাদের কাছে আসলে আমরা বসো অপেক্ষায় থাকো অফিসের বাইরে ধর্ণা দেয়া,
ঘন্টার পর ঘন্টা
বসে থাকা, অপেক্ষায় থাকা, বসে থাকে অনেকক্ষণ, বসে তারপর চলে আসে, সকল ক্ষেত্রে এ তো পাওনা ছিল না,
না
অনেক সময় পাওনা দার গিয়ে, পাওনা অফিসের মধ্যে পাওনা এটা, সেই পাওনা আনতে গিয়ে মানুষ ঘন্টার উপর ঘন্টা বসে থাকে, লজ্জিত অবস্থায় থাকে। তো দর্শক শ্রোতাদের নিকট অনুরোধ এটাই করব যে দেখুন, আহলে বায়াতের মহাব্বত, বাস শুধু আহলে বায়াতের মহাব্বত, মহাব্বত
আহলে বায়াতের
মহাব্বত দাবিটা মুখে যেন আমরা না
সীমাবদ্ধ
না থাকি, আমাদেরকে উচিত হচ্ছে এনাদের জীবনকে পর্যবেক্ষণ করা, অধ্যয়ন করা, এবং যদি আমার মধ্যে না থাকে, সব তো কিছুই নেই না থাকলে, এগুলো নিয়ে আসা নিজের মধ্যে, আস্তে আস্তে ট্রাই করা,
ট্রাই করা।
আর যদি আমি পড়ি, ফলে আমি এখন পড়ছি, হয়তো আমার মধ্যে এটার ভাবাবেগ সৃষ্টি হবে, এবং নিজের মধ্যে এটা যখনই যারা বয়ান শুনছেন এখন, হয়তো পরবর্তীতে যখনই কাউ আসবে নিতে, তার এই কথা স্মরণ চলে আসবে,
স্মরণ চলে আসবে।
আর এই কথাটা স্মরণ হওয়ার পরে যদি কি আপনার ই করা হয়, আমরা একবার ইচ্ছে ছিলাম
জি,
এটা আমাদের অনেক বড় মোবাল্লিক কোর্স করিয়ে থাকেন দাওয়াত ইসলামের, উনি আমাদেরকে অনলাইন কিছু ট্রেনিং করাচ্ছিলেন।
আচ্ছা,
তো এটা দুরুদে পাকের ফজিলত বর্ণনা করলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে যখন তোমরা মুসাফা করো তখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, পৃথক হওয়ার সাথে সাথেই
উবায়ের
গুনাহ ঝরে যাবে, ঠিক না, এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য। তখন তিনি প্রশ্ন করলেন, আচ্ছা আপনাদের মধ্যে এটা বলেন তো, যখন আপনারা মুসাফা করেন দুরূদ শরীফ পড়েন কি না? তো অনেকে বলেন হ্যাঁ পড়ি। তো বললেন যে আচ্ছা, এই হাদিস শরীফ স্মরণ করে পড়েন কি না? তখন অনেকে বলেন হ্যাঁ পড়ি, আর অনেকে না করলেন, অনেকে দেখেছে অভ্যস্ত হয়ে যায়,
অভ্যস্ত হয়ে যায়,
তখন ওটার প্রতি আর কি
মনে থাকে না, হাদিস
মনে থাকে না, অভ্যস্ত হয়ে যায়। তো আমরাও যখন এই কাজগুলো করব তখন এইগুলো যদি আমরা স্মরণ করি, যেমন কোনো দাদা কোনো নানা তার নাতিদেরকে যদি কাঁধে নেয় আর যদি সেই কথা স্মরণ করে,
আল্লাহ
ঠিক না, তখন তখন একটা কিন্তু ভিতরে কি মহব্বত আরও একটা পয়দা হয়ে
সৃষ্টি হয়ে যায়।
কোনো ভিক্ষুক আসলো, তাকে যদি সাথে সাথেই তার প্রয়োজন মিটিয়ে দেয়, যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়ে দিল, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার কথা স্মরণে চলে আসে, তখন কি তার সাদাকাও নসিব হবে, তার শাফাআতও নসিব হবে, ইনশাআল্লাহ অনুসরণ করা হয়ে গেল, ঠিক না, তার দিল খুশি হবে আমাদের প্রতি। তো এই আমলগুলো আমাদের করা উচিত,
যে মানুষের সাথে তাদের আচার আচরণগুলো কেমন ছিল। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হওয়ার পরেও মানুষের সাথে কেমনভাবে তাদের কথাবার্তার ধরন ছিল, আন্দাজে কারিমা কেমন ছিল। এক ব্যক্তিকে দেখলেন অজু করতে, আর তার অজুর মধ্যে কিছুটা ভুল ছিল, আর ভুল থাকার কারণে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইও ভাই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পরামর্শ করে নিলেন দুইজনে, যদি আমরা সরাসরি তাকে ভুলটা বলে দেই মনে কষ্ট পেতে পারে, সে মনে কষ্ট পাবে। যদি আমরা এভাবে বলি কি আপনার অজুতে ভুল আছে, হয়তো মনে কষ্ট পাবে। দুই ভাই পরামর্শ করে এরপরে তার কাছে গেলেন, গিয়ে বললেন আমরা একবার অজু করি, আমাদের অজুটা আপনি দেখেন, যদি আমাদের অজুতে কোনো ভুল হয় তবে আপনি আমাদেরকে দেখিয়ে দিবেন। এটা বলে দুজনে অজু করা শুরু করলেন। অজু শেষ হওয়ার পরে ওই লোকটা বলল কি আমার অজুতেই ভুল ছিল, আপনাদের অজুই সংশোধন, অর্থাৎ পরিপূর্ণতার সাথে সঠিকভাবে আপনারা অজু করেছেন। অর্থাৎ মানুষের সাথে কথা আচরণ কিভাবে মন জয় করার মতো এক চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল, যাতে করে কাজও হয়ে যায় আর কোনো ব্যক্তির মনও যেন না ভাঙে, কষ্ট যেন না পায়। আর শত শত তাদের অভ্যাসে মোবারকাগুলো শুনি, তাদের মধ্যে এই অভ্যাস ছিল, তাদের মধ্যে এই অভ্যাস ছিল, এমন এমন গুণগুলো তাদের মধ্যে ছিল। শুনতে গিয়ে যদি আমাদের মনের মধ্যে একটা গুণের কথাও ভালো লাগে, অর্থাৎ ভালো তো সবই লাগে, একটাই যদি আমরা আমল করতে পারি, একটাই যদি জীবনে বাস্তবায়ন করতে পারি কি তাদের পবিত্রময় জীবনী থেকে আমি একটাই গ্রহণ করলাম, একটাই বেছে নিলাম, একটাই আমল করতে পারলাম, একটা আমল করতে সফলতা অর্জন হলো আমার, হয়তো বা ওটার বিনিময়ে আল্লাহ তাবারকতাল্লাহ জান্নাত লিখে দেখতে পারে আপনাকে আমাকে। দর্শকের নাকি কল রয়েছে, আমরা কল শুনবো, এরপরে শেষ সেগমেন্ট যেটা রয়েছে তাও দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন।
আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, মাশাআল্লাহ মারহাবা, মাদানী চ্যানেল অনেক সুন্দর, খুব ভালো। আর এই মাদানী চ্যানেল দেখে আজকে অনেক পরিবর্তন হয়েছে,
মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখে পরিবর্তন হয়েছেন, আল্লাহ তাবারকতাল্লাহ কবুল করে নিক। সবসময় সাথে থাকতে হবে, সবসময় সাথে থাকবেন। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনাদের জন্য শেষ সেগমেন্ট যেটা রয়েছে কারবালার দৃশ্যাবলী, আমরা ইনশাআল্লাহ তাআলা দেখে নেই ভিডিও, আর আজকের ভিডিওতেও আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কারবালার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি দেখিয়ে দিন।
হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে চিন্তিত ছিলেন যে আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, আর এই জালিমেরা আমার যে অবস্থা করেছে আমার ইমামের অবস্থা কি হবে? আমার ইমাম তো যুদ্ধ করার জন্য এখানে আসছেন না, তিনি তো তার পরিবারবর্গকে সাথে নিয়ে এই মন মানসিকতা নিয়ে আসছেন যে কোফাবাসীরা আমাকে ডেকেছেন, আমি তাদেরকে নেকির দাওয়াত দেব, তারা আমার হাতে বায়াত হবে। কিন্তু এখন তো এরা আমাকে, আমার বাচ্চাদেরকে, সবাইকে মেরে ফেলার নিয়ত করেছে। মা ফাতেমার নয়ন মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, সেদিন জিলহজের 3 তারিখ ছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কুফার দিকে রওনা হলেন। যখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আসলো, তখন ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন। কিছু সাহাবা থামানোর চেষ্টা করলেন, হুজুর আপনি এমনটা করবেন না, আপনি কুফায় যাবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সফর শুরু করে দিলেন। 82 জন সদস্য ছিলেন, অর্থাৎ 82 জন সদস্য সেই কাফেলাতে ছিলেন। আহলে বাইতের এই কাফেলা কাবা থেকে এখন পৃথক হচ্ছেন, তাওয়াফ করলেন, আল বিদায় তাওয়াফ করলেন। খানায়ে কাবার পর্দাকে ঝরিয়ে ধরে কাফেলার সবাই কান্না করতে লাগলেন। তাদের এই কান্নাকাটি এমন পরিস্থিতি মক্কায়ে মোকারামর অধিবাসীদেরকে পর্যন্ত প্রভাবিত, মক্কায়ে মোকারামার ছোট ছোট শিশুরা পর্যন্ত আহলে বাইতের এই কাফেলাকে হারাম শরীফ থেকে বের হওয়া দেখে আবেগে ভেঙে পড়লেন। রাস্তায় পথিমধ্যে একটি স্থানে বশির ইবনে গালিব আসাদি কুফা থেকে মক্কায়ে মোকারামার দিকে আসার পথে দেখা হলো, অর্থাৎ মক্কার দিকে আসছে। ইমাম হুসাইন যখন ইরাকের অধিবাসী সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তো তিনি বললেন, হুজুর তাদের অন্তর তো আপনার সাথে, কিন্তু তাদের তলোয়ার বনি উমাইয়ার সাথে, আর খোদা যা চান তাই করে। ইমাম হুসাইন বললেন, সত্যি বলেছেন। আবদুল্লাহ বিন মতির সাথে রাস্তায় মোলাকাত হলো, তিনি ইমাম হুসাইনকে বুঝালেন, বললেন, হুজুর আপনি যাবেন না। হযরত ইমাম হুসাইন বললেন, লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, অর্থাৎ আমাদের ওই মুসিবতই আসবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। খুবই আশ্চর্যের বিষয় যে রাস্তার মধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথা তিনি জানতে পারলেন। অর্থাৎ ইমাম মুসলিম চিঠি লিখাতে ইমাম হুসাইন রওনা হয়ে গিয়েছিলেন, রাস্তার মধ্যে কুফায় পৌঁছানোর পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা হয়ে গেল যে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এরপর কাফেলার মধ্যে মতানৈক্য দেখা গেল, কেউ বলল যে হুজুর এখন তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, চলুন আমরা মক্কা শরীফে ফিরে যাই, মদিনা শরীফে ফিরে যাই। কিন্তু অনেক লোক এটা বলল যে না, আমাদেরকে সফর চালিয়ে যেতে হবে, আমাদের ফিরে যাওয়াটা ঠিক হবে না। ইমাম হুসেন তাদের কথা মেনে নিলেন। কাফেলা সামনের দিকে অগ্রসর হতে লাগল।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছু দৃশ্যাবলীও আমরা দেখার চেষ্টা করলাম, দেখলাম এই ভিডিওর মাধ্যমে মাজার শরীফ, গম্বুজ শরীফ। আল্লাহ তাআলা আসানি দান করুক। শেষ কিছু আলোচনা করি, বাপু থেকে কিছু মাদানী ফুল শুনি, এরপরে পরে ইনশাআল্লাহ তাআলা
হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাদের অবস্থা দেখুন। ইবনে সাকিরের মধ্যে বর্ণিত রয়েছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে একদা এক ব্যক্তি দোয়া করতেছিলেন আল্লাহ তাআলার দরবারে, 10,000 দিরহামের ব্যাপারে দোয়া করতেছিলেন।
আচ্ছা,
আল্লাহ আমার 10,000 দিরহাম দরকার,
প্রয়োজন।
হ্যাঁ, প্রয়োজন, কান্নাকাটি করতেছিলেন।
আচ্ছা,
যখনই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন যে অভাবের মধ্যে জর্জরিত, তো তৎক্ষণাৎ নিজের ঘরে তিনি তশরিফ নিয়ে গেলেন এবং সেই ব্যক্তির জন্য 10,000 দিরহাম পাঠিয়ে দিলেন।
আল্লাহ,
দেখুন আজকের
সুবহানাল্লাহ
বিশ্ব করোনার মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছে, মানুষের রোজগারহীনতায় ভুগছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকে আপনার সহযোগিতা করছেন, করেন না এমন না, করছেন, কিন্তু এরকম কয়েকজন ফরিয়াদ শুনছেন। এখন তো দেখা যায় যে একে অপরের কাছে বললে তার কাছে থাকার পরেও সে তারটা কি শুনিয়ে দেয়,
বেশি অভাব শুনিয়ে দেয়।
আপনি কারো কাছে টাকা চাইবেন, চাওয়ার আগে সে আপনার কাছে আগেই বলে দেয়, তার ভাষা থেকে কি জানেন যে আরে তাকে দিলে দিবে কোত্থেকে, এজন্য আগেই তার কাছে চেয়ে রেখেছে যাতে আমার কাছে না চায়। বুঝতে পারছেন, এরকম সিস্টেম। অর্থাৎ আমাদের সমাজ থেকে এই যে সদকা করা, কর্জে হাসানা দেয়া, এটা উঠে যাচ্ছে, সুদের দিকে মানুষ কি
ধাবিত হচ্ছে,
ধাবিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের বাস হেফাজত করুন এ থেকে। আহলে বায়াত আতহারের যে এই কর্মপদ্ধতি, তার যে প্রতিবেশীর প্রতি এবং মুসলমানদের প্রতি দর্দ,
ভালোবাসা,
অভাবীদের প্রতি যে একটা সিম্পেথি, এটাও কিন্তু লক্ষণীয়, আর এটাও আমাদের মধ্যে থাকা উচিত। কেননা মুসলমানের ভাই ভাই, কোনো মুসলমানের যদি কোথাও কষ্ট হয় তাহলে এটা দুনিয়ার যে প্রান্তেই থাক না কেন ওই মুসলমানের কষ্ট হওয়ার কথা, ঠিক না, অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। তো সেহেতু আমাদের আশেপাশে যারা আছে এভাবে যদি অভাবই থাকে তাহলে গোপনে সদকা করার চেষ্টা করি, গোপনে সদকা করা। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু 10 দিন পাঠিয়ে দিয়েছেন, নিজে আসে
দিয়ে
দেননি। তো এই গোপনে সদকা করার ফজিলত কিন্তু অনেক। আজকের গোপনে সদকা আমরা করতে চাই না, কেউ ত্রাণ দিল, কেউ খাদ্য সহায়তা করলো, কেউ কিছু করলো, তাহলে দেখা যায় যে সে কি আপনার এটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে হবে,
কিভাবে ভাইরাল করা যায়
অথবা অন্যভাবে ই করতে হবে।
আল্লাহ আল্লাহ,
এজন্য আমাদের উচিত গোপন ইবাদত করা। গোপন ইবাদতের ক্ষেত্রে আমি বলবো যে এই যে সহায়তা, খাদ্য সহায়তা করতে চাচ্ছেন আপনি, ই করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আমি গোপনে ইবাদত করবো, কেমনি করবেন? আপনি দিলে তো সবাই জেনেই যাবে আপনি দিচ্ছেন। তো দাওয়াত ইসলামীর FGRF, ফেজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে যে আমরা কিছুদিন পূর্বেও খাদ্য সহায়তা দিলাম, তো এটা একটা নেক সংগঠন এবং অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে, আপনার নাম হবে না, আপনি দিতে যাচ্ছেন, আপনি এই ফান্ডে আপনি দান করতে পারেন।
রাইট,
আমাদেরকে অনেকেই অনেক কিছু দান করে, এর মধ্যে এক ইসলামী আমাদেরকে এই যে কাফন দাফনের ব্যাপারে পোশাক আমাদেরকে গিফট করেছেন, উনি বলে যে আমি আসলে বলতে চাচ্ছি না অথবা আমার নাম না আসুক, এভাবে কি উনি ই করলেন। তো এভাবে করে অনেক মানুষ আছে যে নিজেদেরকে জাহির করতে চান না, তো তারা দাওয়াতের মাধ্যমে
গোপনে কিছু করতে চান মানুষের জন্য
করতে চান, আর এই গোপনে ইবাদতের সওয়াব অনেক রয়েছে,
সওয়াব অনেক বেশি রয়েছে,
ঠিক না?
আবার না, অহংকারের আশঙ্কা, অহংকার আসে না, অন্যান্য দিকগুলো থেকেও
মুক্ত থাকা যায়। তো আহলে বায়াত আতহার আলাইহিম রিদওয়ানগণের ফয়জান আমাদের নসিব হোক,
আমিন আমিন।
ওনাদের পদাঙ্ক অনুসরণ করে তৌফিক দান করুন, ওনাদের মহাব্বাত ভালোবাসা আমাদের অন্তরে থাকুক, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন,
আমিন।
কেননা এটাই হচ্ছে নাজাতের ওসিলা,
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাওয়ার মাধ্যম, ফানাফি শেখ ফানাফি রসুল হওয়ার মাধ্যম,
জি।
এই জন্য আমাদেরকে আহলে বাইতে আতহারের মহাব্বাত ভালোবাসা অন্তরে ধারণ করে নিজেও ধারণ করতে হবে এবং পরিবার পরিজনকেও শিখাতে হবে।
রাইট রাইট। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া, প্রায় সময় আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সাহাবা কেরামের প্রতি ভালোবাসা এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের প্রতি ভালোবাসা, কীভাবে ভালোবাসতে হবে, কীভাবে ভালোবাসা প্রদর্শন করতে হবে, এই বিষয়গুলো মাদানী মুজাকারার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন, তুলে ধরেন, যাতে করে আমরা সাধারণ মানুষ কীভাবে পথ চলব, কীভাবে হক পথ পাবো, কীভাবে আমরা সঠিক পথ পাবো, এজন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া এই সকল বিষয়গুলো তুলে ধরেন, বিভিন্ন সময় বিভিন্ন সাইড থেকে তিনি তুলে ধরেন এবং আমাদেরকে শেখানোর চেষ্টা করেন। আর বিশেষ করে মহররম মাসে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রতিদিন এই আহলে বায়তের কথা, মহররমের কথা, ইমাম হুসান ইমাম হাসান সাহাবা ইকরামের কথাগুলো তুলে ধরছে, এই কারণে যাতে করে আমাদের মধ্যে ধোকায় আমরা পড়ে না যাই, কোনো মানুষের কথায় যেন ধোকায় না পড়ে যাই, বাস আল্লাহ তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, যেভাবে চলতে হবে, যেভাবে চলার প্রয়োজন, কাদেরকে অনুসরণ করব, কাদেরকে অনুসরণ করা দরকার, এটা যেন আমরা শিখতে পারি, এটা যেন আমরা বুঝতে পারি, বাস এদিক সেদিক যেন আমরা চলে না যাই, পথ ভ্রষ্ট যেন না হই, খারাপ পথে যেন আমরা চলে না যাই, এই উদ্দেশ্য আজ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের। তো আজ আমরা যে ব্যক্তিত্ব, যে মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা শুনলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।